বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 22 ডিসেম্বর, 7 পৌষ এবং ফার্সি 1 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনের উপর সৌদি আরবের অব্যাহত অবরোধ এবং সানায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের শাহাদাত নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, জখম, ভাঙচুর, হাঙ্গামা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আলোচনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পরমাণু সমঝোতা ইস্যুতে ভিয়েনা সংলাপ ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা, মার্কিন বিশেষ দূতের হুমকি। ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে সৌদি আরবের অসহযোগিতা, আনুষ্ঠানিক অভিযোগ জানাবে তেহরান। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপির সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 30। এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণ পিটুনি প্রতিরোধ বিল পাস, মুসলিম সম্প্রদায়ের সন্তোষ প্রকাশ। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আমেরিকা আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হুমকি দিয়ে বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে সংলাপ চলছে তা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার 3 বছর পরে এসে ইরানকে এই হুমকি দিল ওয়াশিংটন। গতকাল ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট ম্যালি সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে সংকট বাড়বে। ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর পক্ষের আলোচকরা 7ম দফা আলোচনা শেষ করার কয়েকদিন পর আমেরিকার পক্ষ থেকে এই হুমকি এল। ভিয়েনা আলোচনায় ইরান এই দাবি জানিয়েছে, পরমাণু সমঝোতা আমেরিকাকে ফিরিয়ে আনলে তাকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনও পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না। এছাড়া একবারে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের এই দাবি যৌক্তিক হলেও ইউরোপের দেশগুলো তা মেনে নিতে গড়িমসি করছে। এই গড়িমসির পেছনে আমেরিকার হাত রয়েছে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের অসহযোগিতার কারণে ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইল্লুকে সময়মতো সানা থেকে তেহরানে আনা যায়নি এবং এ কারণে তার করোনা চিকিৎসায় দেরি হয়েছে। তিনি আরও বলেছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে তেহরান। হাসান ইরলু গতকাল তেহরানের একটি হাসপাতালে কোভিড নাইন্টিনের চিকিৎসা গ্রহণ করা অবস্থায় ইন্তিকাল করেন। ইয়েমেনের উপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সানা থেকে তেহরানে আনতে দেরি হয়। হাসান ইরলুর জানাজা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতকে তেহরানে ফিরিয়ে আনার বেশ কয়েকদিন আগে থেকে ইরান তৃতীয় একটি দেশের মাধ্যমে সৌদি আরবকে বারবার এই বার্তা দিচ্ছিল যে হাসান ইরলুকে উন্নত চিকিৎসার জন্য তেহরানে ফিরিয়ে আনা প্রয়োজন। এজন্য তেহরান থেকে বা তৃতীয় কোনো দেশ থেকে সানায় বিমান পাঠানোর অনুমতি চাইলেও রিয়াদের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ। গতকাল ভোরে হাসান ইরলু রাজধানী তেহরানে ইন্তেকাল করেন। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ ইরানের সরকার, জনগণ এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওই পোস্টে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার জন্য মহান আল্লাহর কাছে জান্নাত নসিবের জন্য দোয়া করেছেন। আমেরিকাকে উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পুতিন বলেন, ওয়াশিংটনের উস্কানিমূলক তৎপরতার জবাব মস্কো সামরিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেবে। আমেরিকাকে ইউরোপে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে মস্কোয় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু বলেছেন, আমেরিকা ক্রমেই রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে সেনা মোতায়েন করে যাচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র পূর্ব ইউরোপের কয়েকটি দেশে আমেরিকার প্রায় 8,000 সেনা মোতায়েন রয়েছে। মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে, অজুহাত তুলে আমেরিকা ও নেটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত হন। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
হবিগঞ্জ জেলা সদরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সমাবেশ আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গাউস সহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারির নেতাকর্মীরা। কিন্তু বেলা 2টার দিকে সমাবেশ শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় লাঠিচার্জ ও গুলিবিদ্ধ হয়ে অন্তত 30 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা। উল্লেখ্য, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মাসখানেক ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এই দাবিতে আজ বুধবার 32 জেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 30 ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এসব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটির জন্য প্রেসিডেন্টের কাছে কোনো নাম প্রস্তাব করেননি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আজ বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিকেল চারটায় হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে অংশ নেন। প্রায় সোয়া এক ঘণ্টা পরে বঙ্গভবন থেকে বের হন তারা। হাসানুল হক ইনু বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সম্পূর্ণ এখতিয়ার প্রেসিডেন্টের। জাসদ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি যে আলোচনার সূত্রপাত করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণপিটুনি প্রতিরোধ বিল 2021 পাশ হওয়ায় রাজধানী রাঁচি সহ রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খুশিতে মেতে ওঠেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণপিটুনি প্রতিরোধ বিল 2021 পাশ হওয়ায় রাজধানী রাঁচি সহ রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যটিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার ক্ষমতায় রয়েছে। ঝাড়খণ্ড দেশের চতুর্থ রাজ্য যারা বিধানসভায় এ ধরনের বিল পাশ করল। এর আগে মণিপুর, রাজস্থান ও পশ্চিমবঙ্গে গণপিটুনির বিরুদ্ধে আইন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভায় ওই বিল পাশ হয়েছে। বিধানসভায় গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়ার খবর পেয়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির সদস্যরা রাঁচির এগরা মসজিদের কাছে ঝাড়খণ্ড মব লিঞ্চিং প্রতিরোধ বিল পাশ হওয়া উদযাপন করেন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকারের সমর্থনে স্লোগান দেন। কমিটির সহসভাপতি আফরোজ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, এই আইন মুসলিম সমাজের মানুষের পাশাপাশি সকল মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। তিনি বলেন, যারা গণপিটুনিকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেয় তাদের এবার শাস্তি হবে। ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ ডক্টর তারিফ অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, বিলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত ছিল। তিনি বলেন, এ পর্যন্ত গণপিটুনির শিকার অধিকাংশই মুসলিম সমাজের মানুষ যারা উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি বা তাদের পুনর্বাসনের কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। কান্দাহারে তালেবানের শুদ্ধিকরণ কমিশন গতকাল তাদের সেনা কমান্ডারদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে সাবেক সরকারের সেনা সদস্যদের পাশাপাশি যাদের বিরুদ্ধে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এমন সময় কমিশনের এই নির্দেশ ঘোষিত হল যখন তালেবান এর আগে বহুবার বলেছে সাবেক সরকারের সামরিক ও বেসামরিক ব্যক্তিদের চাকরিচ্যুত করা হবে না, বরং তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। আফগানিস্তানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখে মানবিক সহায়তা পাঠানোর উপায় বের করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার তোলা একটি প্রস্তাব আটকে দিয়েছে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন ছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক বলেছেন, চীন ও রাশিয়া প্রস্তাব থেকে একটি অংশ বাদ দিতে চেয়েছে, যাতে বলা হয়েছে আফগান সম্পদ আটক কমিটি যদি মনে করে তাহলে আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠানোর অনুমোদন দেবে। যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া বিরোধী চীন, তারা বলছে ধাপে ধাপে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন সুস্পষ্ট করে বলেছেন, কোন রকমের বাধা ছাড়াই আফগান জনগণের কাছে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ থাকতে হবে। কোন রকমের কৃত্রিম শর্ত ও বাধা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ইস্তাম্বুল তেহরান ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। গতকাল সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইস্তাম্বুল, তেহরান এবং ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরুর এই অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মোহাম্মদ আজম খান সতীও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তাম্বুল তেহরান ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এই ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে। পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরিবহনের সময় অনেক কমে যাবে। প্রকল্প শুরুর দিকে ইসলামাবাদ থেকে 6,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছাতে পণ্যবাহী ট্রেনে 13 দিন সময় লেগেছে, তবে পরে তা কমে 11 দিনে দাঁড়িয়েছে। এই ট্রেন চালুর আগে ইউরোপীয় দেশগুলো থেকে সমুদ্রপথে পাকিস্তানে পণ্য আনতে হতো এবং এজন্য সময় লাগত 45 দিন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু তেহরানে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর ঘটনা ইয়েমেনে সৌদি আরবের অপরাধযোগ্যের আরেকটি বড় দৃষ্টান্ত বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলু তেহরানে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুর ঘটনা ইয়েমেনে সৌদি আরবের নানান অপরাধযজ্ঞের আরেকটি বড় দৃষ্টান্ত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় 7 বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে এবং সেই সাথে 5 বছরের বেশি সময় ধরে দরিদ্র ওই দেশটির উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ফলে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর বহু বছর ধরে বন্ধ রয়েছে। যদিও ইয়েমেনের জনগণ বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সানার বিমানবন্দরের কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে এবং এমনকি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে, কিন্তু তারপরও সৌদি আরব তাতে মোটেই কর্ণপাত করছে না। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক হুথি রিয়াদের এই আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, সৌদি সরকার সানার আকাশপথ বন্ধ করে দিয়েছে, অথচ দখলদার ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদির আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে। সর্বশেষ সানায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের শাহাদাতের ঘটনা থেকে আবারও ইয়েমেনে সৌদি বর্বরতার চিত্র ফুটে উঠেছে। করোনায় আক্রান্ত ইরানি রাষ্ট্রদূতের অবস্থা শোচনীয় হয়ে ওঠার পর 2 দিন আগে তাকে ইরাকের একটি বিমানে করে সানা থেকে ইরানে নিয়ে আসা হয়, কিন্তু সৌদি আরব অনেক দেরিতে রাষ্ট্রদূতকে তেহরানে স্থানান্তরের অনুমতি দেয়। বলা যায় রিয়াদ ইচ্ছা করেই ইরানি রাষ্ট্রদূতের অবস্থা খুব বেশি শোচনীয় হয়ে ওঠার পরই কেবল তাকে তেহরানে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরব করোনা রোগে আক্রান্ত ইরানের রাষ্ট্রদূতের চিকিৎসার জন্য তেহরানে ফিরে আসার পথে বাধা দিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি চিকিৎসার অভাবে প্রাণ হারান। তিনি বলেন, এ থেকে সৌদি আরবের নির্মমতার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে, এমনকি একজন অসুস্থ কূটনীতিককেও তারা ছাড় দেয়নি। সৌদি বর্বরতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে 5 বছরের বেশি সময় ধরে ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ আরোপের ফলে দরিদ্র ওই দেশটির চিকিৎসা ও স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও সেখানে পাওয়া যায় না। তবে জাতিসংঘের নিরাপত্তার কারণেই সৌদি আরব এতটা বেপরোয়া হয়ে উঠেছে, এমনকি জাতিসংঘ ইরানি রাষ্ট্রদূতের ইন্তেকালের বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, জখম, ভাঙচুর, হাঙ্গামা, এমনকি খুনোখুনির মতো ঘটনা ঘটেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বিরোধ এখন তুঙ্গে। চলতি নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় মাঠে রয়ে গেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং আওয়ামী লীগে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী। আর এ নিয়ে কোন্দলের জের ধরে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সংঘাতের ঘটনা ঘটছে। গতরাতে চট্টগ্রামের পটিয়ার নয়াহাট এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠে সাভারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা নির্দেশ দিয়েছেন, বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে দিতে হবে, তাদের পায়ের হাড্ডি হাতের কবজি ভেঙে দিতে হবে। নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা দৌলা বলেন, বিদ্রোহী প্রার্থীদের পায়ের যদি নুলা ভেঙে দেন আর হাঁটতে পারবে না। জামালপুরের সরিষাবাড়িতে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখলের নির্দেশ দিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, নৌকা মার্কাকে যে কোনো মূল্যে বিজয়ী করতে হবে। ভোটের দিন কেন্দ্র দখল করে হলেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। আপনারা ভোটকেন্দ্র দখল করে রাখবেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার মার্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশরাফুল আলমকে নৌকা প্রতীক দিয়েছেন, নৌকা মার্কাকে বিজয়ী করা আপনার আমার দায়িত্ব। পঞ্চম ধাপে আগামী 5 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 61 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এরশাদুল হক ও তাঁর সহযোগী বাদল সরকারকে গুলি করে হত্যা প্রসঙ্গে রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাতে জেলার পুলিশ জানিয়েছে, মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম ওরফে রাব্বি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, একটি হত্যা মামলায় আপোষ করার কথা বলে 80 লাখ টাকা নিয়েও কাজ না করায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ জানায়, 17 ডিসেম্বর রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এরশাদুল ও বাদলকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় এরশাদুলের ভাই মোহাম্মদ আক্তারুজ্জামান বাদী হয়ে 15 জনকে আসামি করে হত্যা মামলা করেন। গত রোববার দিবাগত রাতে আশরাফুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রতিবেদনটি শুনলেন, পরিবেশনায় ছিলেন নাসির মাহমুদ। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার ক্যান্সার বিষয়ক আলোচনার আজ 8ম ও শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজও আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল হেমাটোলজি বা রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। তো চলুন বিশেষজ্ঞ এই চিকিৎসকের আলোচনা শোনা যাক। বিশিষ্ট এই রক্তরোগ চিকিৎসক ইরানে ক্যান্সার বিষয়ক উচ্চতর প্রশিক্ষণের জন্য এসেছিলেন, ইরানকে দেখেছেন নিজ চোখে। তো আজ শেষ পর্বে সে সম্পর্কে কথা বলব। জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, এর আগে 7টি পর্বে আপনি ব্লাড ক্যান্সার বা রক্তরোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজ একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলব। জেনেছি আপনার খুব ইচ্ছে ছিল কাছ থেকে ইরান দেখা, ইরানের সাথে পরিচিত হওয়া। আপনার সেই ইচ্ছে পূরণ হয়েছিল, আপনি চিকিৎসা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য ইরানে এসেছিলেন, ইরানকে কাছ থেকে দেখেছেন। গত পর্বের শেষ থেকে ইরান স্মৃতি নিয়ে আপনি কথা বলছিলেন, তো আজ আপনি সেই স্মৃতির কথা তুলে ধরুন।
যখন আমি ইরানের ট্রেনিং এর ব্যাপারে যখন আমি চান্স পেলাম, খুবই কৃতজ্ঞ যে ঈশ্বরে আমাদের মেন্টর অফিসার আমির আলী হামিদ, আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে বাছাই করেছিলেন ট্রেনিং এর জন্য। তো এখানে আমি যে ট্রেনিং চ্যালেঞ্জ সময়ে আমি প্রশিক্ষণটা নিয়েছি, একই সাথে ইরান দেশটাকেও আমি খুব কাছে থেকে দেখার একটা সুযোগ পেয়েছি। আমি বলতে পারি যে আমার জীবনে একটা শ্রেষ্ঠ সময় ইরানে কাটিয়েছি। তো ইরানের যে মেন্টর যারা অধীনে আমি প্রশিক্ষণটা নিয়েছি, তিনি অত্যন্ত উচ্চমানের একজন ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আমি আসলে মূলত ইরানে গিয়েছিলাম বনের ট্রান্সপ্লান্ট শিখতে। প্রচুর গবেষণা আছে, প্রচুর কাজ আছে এবং বিশ্বের যে বিভিন্ন ট্রান্সপ্লান্ট রিকমেন্ডেশন বা গাইডলাইন গুলো পায় সেখানে তার প্রচুর অবদান আছে। তার অধীনে আমি প্রশিক্ষণ নিতে পেরে আমি খুবই নিজেকে গর্বিত মনে করি। শুধু তাই না, যে সেন্টারটাতে আমি কাজ করেছি এই সেন্টারটা বলা হয় যে পৃথিবীর প্রথম দুই তিনটা সেন্টার, মানে সবচেয়ে বড় সেন্টার একটা। প্রতি বছর প্রায় 500 মানুষের ট্রান্সপ্লান্ট হয়। এত এত বড় সেন্টার বিশ্বে সাধারণত খুব কম আছে, হাতে গোনা কয়েকটা আছে।
ডক্টর কামরুল হাসান, আপনি ইরানের স্বাস্থ্য সেবা হাসপাতাল নিয়ে কথা বলছিলেন, তো গবেষণা এবং প্রশিক্ষণের সুবাদে আপনি কাজ থেকে দেখেছেন ইরানের স্বাস্থ্য সেবা খাত, চিকিৎসা সেবা কেমন দেখেছেন আপনি?
আমি কাছে থেকে ইরানের যে চিকিৎসার ব্যবস্থাটা দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের যে চিকিৎসা, যে অ্যাডমিনিস্ট্রেশন, চিকিৎসা স্ট্রাকচার, তাদের যে চিকিৎসা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, বিশেষ করে বিমার যে বিষয়টা, এবং বিমা থাকার কারণে তাদের এখানে বিমাটা বাধ্যতামূলক, কিন্তু যদিও বিমার বেশিরভাগ অংশ সরকারে বহন করে। এটা হয়তো আমাদের দেশে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে হয়তো বা এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবং তাদের যে এত বড় একটা ট্রান্সপ্লান্ট সেন্টার করা সম্ভব হয়েছে, ট্রান্সপ্লান্ট তো বোনের ট্রান্সপ্লান্ট অনেক বেশি খরচ, অনেক খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা। এটা তাদের বিমা থাকার কারণে এবং সরকারের যে অংশ তাদের ব্যয় থাকার কারণে এটা তাদের এত বড় একটা ট্রান্সপ্লান্ট সেন্টার গড়ে তোলা সম্ভব হয়েছে।
শ্রোতা বন্ধুরা, ব্লাড ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, আপনি ইরানের হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন, যা খানিকটা বিস্ময়ের। তো আপনি কি আশা করেন বাংলাদেশ একসময় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সহ ক্যান্সার চিকিৎসার সব ক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাবে?
আমি আশা করি যে হয়তো আমি স্বপ্ন দেখি আর কি, বাংলাদেশের সমাজের পরিস্থিতি উন্নতি হবে, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি হবে এবং এদেশের বেশিরভাগ মানুষ তাদের যে জটিল রোগগুলো চিকিৎসা নিতে পারবে। এখনো যারা এ ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়, হয়তো এক সময় তাদের আর কারো যাওয়ার প্রয়োজন হবে না, দেশেই একটা আস্থার সঠিক চিকিৎসার একটা ব্যবস্থা বাংলাদেশে তৈরি হবে আমি আশা করি। যদিও যে ইরানের বর্তমানের যে অবস্থা, সেই অবস্থাটা যেতে হয়তো আমাদের আরো অনেক সময় লাগবে।
জনাব ডক্টর কামরুল হাসান, আপনি দীর্ঘ 8টি পর্বে রক্তরোগ বা ক্যান্সার নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলেছেন, তো সবশেষে আপনার যে ক্ষেত্র ক্যান্সার, তা নিয়ে বিশ্বে যারা রক্তরোগ বা ক্যান্সারে ভুগছেন তাদের উদ্দেশ্য করে বিশেষ কিছু পরামর্শ দেবেন কিনা?
আমি রেডিও তেহরানের শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এতক্ষণ আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনেছেন। এবং আমাদের দেশের যে রোগী ব্লাড ক্যান্সার এবং বিভিন্ন ক্যান্সারের যে রোগীদের বিষয়ে আমি তাদের ব্যাপারে এটা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা এখন আগের চেয়ে অনেক ভালো, অনেক উন্নত। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যতখানি সম্ভব এদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে এবং চলবে, এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন সরকার এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি সাধনের চেষ্টা চলছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আগে মানুষ যতটা দেশের বাইরে যাওয়ার প্রয়োজন বোধ করত, এখন অতটা প্রয়োজন নাই। এখন বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব, এটা আমরা করতে পারি। হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এখনো আমরা পার্শ্ববর্তী দেশের উন্নত যে পৃথিবী সেগুলো থেকে হয়তো বা আমরা পিছিয়ে আছি। আমি আশা করি অদূর ভবিষ্যতে আমরা একটা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা আমরা পৌঁছতে পারবো। এবং আগে যে কথাটা আমি বলছিলাম যে ব্লাড ক্যান্সারের রোগী অধিকাংশ মারা যেত, এখন কিন্তু আর মারা যায় না। কাজে আসার কথা এটাই আমি সবার জন্য বলবো যে ক্যান্সার মানে নো অ্যান্সার এই কথাটা এখন আর নয়। ক্যান্সার মানে দেয়ার ইজ অ্যান্সার। ক্যান্সারের রোগী ভালো থাকে, ক্যান্সারের রোগী ভালো হয়, সুস্থ হয়, স্বাভাবিক জীবনে ফিরতে পারে, হয়তো বা সবাই পারে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কাজে আমি আশা করি যে মানে ক্যান্সার হলেই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি।
বর্তমান সময়ে ক্যান্সার মিন দেয়ার ইজ মেনি মেনি অ্যান্সার এবং হতাশ হওয়ার কিছু নেই। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার এই বাক্য দিয়ে আমাদের ক্যান্সার বিষয়ক 8 পর্বের আলোচনার পরিসমাপ্তি টানছি এবং আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রেডিও তেহরান কর্তৃপক্ষকে এবং সেই সাথে রেডিও তেহরানের শ্রোতাবৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আর শ্রোতা বন্ধুরা, আপনারা দীর্ঘ 8 পর্বে ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের কাছ থেকে। আগামী সপ্তাহ থেকে কয়েক পর্বে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্রেন স্ট্রোক নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে থাকবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান। সে আসরগুলোতেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 22 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোভিড বড় ক্ষতি করতে পারেনি বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। আমরা মহামারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি বলেছেন বিল গেটস দৈনিক প্রথম আলো। মালদ্বীপ সফরে গেলেন প্রধানমন্ত্রী দৈনিক মানবজমিন। পলাতক মেজর জিয়া দেশে নেই বলেছে র্যাব দৈনিক ইত্তেফাক। তুরস্ক, ইরান ও পাকিস্তান পণ্যবাহী ট্রেন চলাচল শুরু দৈনিক যুগান্তর। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে পুরো ভোটের ফল প্রকাশের পরদিনই হঠাৎ দিল্লি গেলেন রাজ্যপাল বৈঠক শাহের সঙ্গে দৈনিক আজকাল। পুরো ভোটে ভরাডুবির পরই নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লিতে সুকান্ত দৈনিক সংবাদ প্রতিদিন। এবং বিরোধীদের হট্টগোলের জেরে একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার অমিক্রন ধরনের উদ্বেগজনক প্রকৃতি সম্পর্কে মানুষকে সতর্ক করতে গতকাল মঙ্গলবার একাধিক টুইট করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিল গেটস তার টুইটে জানিয়েছেন অমিক্রন বিস্তারের প্রেক্ষাপটে তিনি তার বেশিরভাগ ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনী উল্লেখ করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমানভাবে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এ অবস্থায় বিল গেটস তার অনুসারীদের এ সত্য উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। আমরা মহামারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি। বিল গেটস তাঁর টুইটে করোনার অমিক্রন ধরনের বিপদ সম্পর্কে গুরুত্বের সঙ্গে সতর্ক করেন।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের দ্রুত পদক্ষেপের কারণে কোভিড-19 মহামারী বাংলাদেশে বড় ধরনের ক্ষতি করতে পারেনি। তিনি সোমবার নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় সাময়িকী ফরচুনে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, বাংলাদেশ কোভিড-19 শিকার হতে পারত, কিন্তু আমরা আমাদের সর্বাধিক ঝুঁকিতে থাকা জনগণ ও ব্যবসাগুলোর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচেষ্টা ছিল মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করা এবং এরপর ব্যবসাগুলোকে প্রণোদনা দেওয়া, যার মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর মহামারীর শুরুতে সরকার হতদরিদ্র, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ, অভিবাসী ও নিঃস্ব অসহায় নারীদের ত্রাণ দিয়েছে। আমরা খুব দ্রুত 4 কোটি বা দেশের 1/4 মানুষের মাঝে অর্থ বিতরণ সহ বিভিন্ন সহায়তা দিয়েছি।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার সন্ধ্যায় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি পণ্যবাহী এই ট্রেনের উদ্বোধন করেন। খবর গালফ নিউজের। অনুষ্ঠানে ইরান, পাকিস্তান, তুরস্ক এবং তাজিকিস্তানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইস্তাম্বুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে এই ট্রেন চলাচল শুরু এই অঞ্চলে বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মোহাম্মদ আজম খানও বক্তব্য রাখেন। তিনি বলেন, এটি হচ্ছে ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদ ট্রেন চলাচলের প্রথম ধাপ। ভবিষ্যতে এই ব্যবস্থায় যাত্রীবাহী ট্রেনও যুক্ত হবে। পণ্যবাহী ট্রেন চালুর ফলে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পণ্য পরিবহনের সময় অনেক কমে যাবে।
দৈনিক ইত্তেফাকের খবর, সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এই মুহূর্তে কোথায় রয়েছেন তা নিশ্চিত নয় জানিয়ে র‍্যাব বলেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মেজর জিয়া দেশে আছেন, পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি, আমরা সন্দেহ করছি তিনি এখন দেশের বাইরে রয়েছেন। আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারস্থ র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আল মঈন। তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা ও আসামিদের গ্রেপ্তারই র‍্যাবের প্রথম কাজ। অভিজিৎ হত্যাকাণ্ডের আসামিদের বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, 6 দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা 12:15 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব KM শাখওয়াত মুন এ তথ্য জানিয়েছেন। মালদ্বীপের স্থানীয় সময় বিকাল 3টায় মালের বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে 23 ডিসেম্বর দুই দেশের মধ্যে 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় বিষয়ে 2টি চুক্তি এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান ও দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে 2টি সমঝোতা স্মারক। এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে।
এবারে কলকাতার বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকালের খবর, পুরভোটের ফল বেরোনোর পরদিনই আচমকা দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি। সকাল 9:30 নাগাদ শাহের বাসভবনে বৈঠক করেন রাজ্যপাল। যদিও এদিন সকালেই টুইট করে বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে প্রায় 45 মিনিট ধরে চলে সেই বৈঠক। তবে কি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে তা নিয়ে কিছু জানাননি রাজ্যপাল। রোববারের কলকাতা পুরভোটের ফল মঙ্গলবার প্রকাশের পর দেখা যায় কলকাতা ফের তৃণমূলেরই দখলে। পুরভোটের ফল প্রকাশের পরই হঠাৎ রাজ্যপালের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু হয়েছে। প্রসঙ্গত, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। বোমাও পড়েছে ভোটের দিন। অশান্তির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। রাজনৈতিক মহলের মতে এদিনের বৈঠকে পুরভোট নিয়েই হয়তো আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল রাজ্যসভা ও লোকসভা, যার ফলে একদিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। 29 নভেম্বর থেকে শুরু হয়েছে অধিবেশন, হওয়ার কথা ছিল 23 ডিসেম্বর পর্যন্ত। পেগাসাস বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল বাদল অধিবেশন, শীতকালীন অধিবেশনেও সংসদ এই নিয়ে তোলপাড় হয়। সঙ্গে জুড়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল ইস্যু। অধিবেশন শুরুর দিনেই কৃষি আইন প্রত্যাহার বিল সংসদে পেশ করা হলে বিরোধীরা সেই বিল নিয়ে আলোচনার দাবি তোলে, তবে বাধ্য হয়ে ধনী ভোটের মাধ্যমে এই বিল পাশ করা হয়। তখনই ইঙ্গিত মিলেছিল বাদল অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও জারি থাকবে বিরোধীদের বিরোধিতা। এরপর রাজ্যসভার 12 জন সাংসদ সাসপেন্ড হওয়া নিয়েও তোলপাড় হয় সংসদ চত্বর। পাশাপাশি আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়েও কেন্দ্রের বিরোধিতা করে বিরোধীরা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতহের 9 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই সূরার 10 থেকে 13 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 10 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما
হে রাসূল, যারা আপনার সঙ্গে বায়াত করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর সঙ্গে বায়াত করে, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। সুতরাং যে চুক্তি ভঙ্গ করে সে তো ক্ষতি করে কেবল নিজেরই, এবং যে আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহ তাকে শীঘ্রই প্রদান করবেন মহা পুরস্কার।
গত 2 আসরে আমরা মক্কার মুশরিকদের সঙ্গে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষরিত হুদাইবিয়া সন্ধি নিয়ে আলোচনা করেছি। ওই চুক্তি স্বাক্ষরের আগে রাসূলুল্লাহ নিজের একজন সাহাবিকে এই বার্তা নিয়ে মক্কায় পাঠান যে মুসলমানরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা কোনো সংঘাতে জড়াতে চান না। মুশরিকরা ওই সাহাবিকে বন্দি করে, কিন্তু মুসলমানদের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে যে দূত হিসেবে পাঠানো সাহাবিকে মুশরিকরা হত্যা করেছে। এ সময় আল্লাহর রাসূল সাহাবিদের নিয়ে বৈঠকে বসেন এবং তাদের কাছ থেকে এই বায়াত বা প্রতিশ্রুতি গ্রহণ করেন যে এই খবর সত্যি হলে মদিনায় ফিরে যাওয়ার পরিবর্তে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
এই বায়াতের খবর মক্কায় পৌঁছালে তারা রাসূলের প্রতিনিধিকে মুক্ত করে দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে তাদের সঙ্গে সন্ধি করতে সম্মত হয়। এ কারণে ইসলামের ইতিহাসে এই বায়াত একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা এই বায়াত করার জন্য মুসলমানদের প্রতি নিজের সন্তুষ্টির কথা ঘোষণা করেন। এই আয়াতেও আল্লাহ পাক বলছেন, রাসূলের সঙ্গে বায়াত আল্লাহর সঙ্গে বায়াতেরই নামান্তর।
এই বায়াতের সময় বায়াতকারীরা তাদের হাত রাসূলের হাতে রেখে শপথ গ্রহণ করেন। আল্লাহ বলছেন তারা প্রকৃতপক্ষে তাদের হাত আল্লাহর হাতে রেখে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আল্লাহর প্রতি ইমানদার ব্যক্তিকে তার দিন রক্ষা ও আলেমদের প্রতি আনুগত্য করতে হবে, শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহর দিন ও এর ধারক বাহকদের রক্ষা করা ইমানদারদের কর্তব্য, দুই, যারা দিন রক্ষা করার চেষ্টা করে এবং এই পথে অটল থাকে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়।
এবারে সূরা ফাতহের ১১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا।
শিগগিরই যুদ্ধ থেকে পিছিয়ে পড়া বেদুইনরা আপনাকে বলবে, আমাদের ধন সম্পদ আর পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই হে নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলে দিন, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ করার ইচ্ছে করলে তাঁর বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? বরং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সবসময় অবহিত থাকেন।
মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরতদেরকে তার সঙ্গে যাওয়ার আদেশ দেন, কিন্তু মক্কার মুশরিকদের সঙ্গে সংঘাতের আশঙ্কায় তাদের অনেকে এই নির্দেশ পালন করেনি। পরবর্তীতে মুসলমানরা মদিনায় ফিরে আসলে যারা তাদের সঙ্গে যায়নি তারা রাসূলের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এবং দাবি করে যে দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে তারা মক্কায় যেতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বিষয়টি তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এসব মানুষ মুখে যেসব অজুহাত তুলে ধরছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, পার্থিব জীবনের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বিরত থাকে, দুই, গুনাহগার ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও সাফায়াত আল্লাহর দরবারে কবুল হয়।
এবারে এই সূরার ১২ ও ১৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বাল যানতুম আল্লান ইয়ানকালিবা আর-রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদান ওয়া যুয়িনা যালিকা ফি কুলুবিকুম وظننتم ظن السوء وكنتم قوما بورا ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا।
বরং তোমরা ধারণা করেছিলে রাসূল ও মুমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এই ধারণাটা তোমাদের মনে খুবই চমৎকার করে দেয়া হয়েছিল। তোমরা বড়ই কুধারণা করেছিলে এবং এভাবে তোমরা দুর্ভাগা সম্প্রদায়ে পরিণত হলে। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না তবে সে যেন জেনে রাখে, নিশ্চয়ই আমি কাফিরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই দুই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমানদের সঙ্গী হওয়া থেকে কিছু মানুষের বিরত থাকার কারণ উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, যারা রাসূলের আদেশ অমান্য করে মদিনায় থেকে গেছে তাদের এই সীমা লঙ্ঘন তাদের পরিবার বা সম্পদ প্রীতি কিংবা দুনিয়াবি কাজের জন্য ছিল না। তাতে মুখে তারা যে দাবি করুক না কেন, বরং আসল কারণ ছিল আল্লাহ মুসলমানদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে ব্যাপারে তাদের ভুল ধারণা ও সংশয়। তারা ধারণা করেছিল মুসলমানরা এবারের সফরে আর প্রাণ নিয়ে মদিনায় ফিরতে পারবে না, কাজে এরকম বিপজ্জনক পরিস্থিতিতে নবীর সঙ্গী হয়ে প্রাণটা না হারানোই ভালো। এ ধরনের কাজ শুধু দুর্বল ইমানেরই পরিচায়ক নয়, বরং আল্লাহ ও তাঁর রাসূলের সঙ্গে কুফুরির সামিল, আর কুফুরির পরিণাম জ্বলন্ত আগুন ছাড়া আর কিছু নয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, আল্লাহর বান্দাদের প্রতি ভুল ধারণা পোষণ করা কবিরা গুনাহ, আর সেই ভুল ধারণা যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি হয় তখন সে গুনাহের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। দুই, কখনো কখনো ভুল ধারণা এবং সংশয় মানুষের মধ্যে এত বেশি প্রভাব ফেলে যে সে আল্লাহর অবাধ্য হয়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। গতকাল এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি 900 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তানের সেনাসূত্র জানিয়েছে, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল, তবে নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে। ইরানের দুটি উন্নতমানের ডেস্ট্রয়ার আবারও দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়েছে। গদা এবং খঞ্জার নামের দুটি যুদ্ধজাহাজ চালু হওয়ার কিছুদিন পর গত মার্চ মাসে সেগুলোকে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রত্যাহার করা হয়। ইরানি বিশেষজ্ঞরা সেগুলোর উপর পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল আবারও ইরানি নৌবাহিনীতে ফেরত পাঠায়। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা ইস্যুতে ভিয়েনা সংলাপ ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা, মার্কিন বিশেষ দূতের হুমকি। ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে সৌদি আরবের অসহযোগিতা আনুষ্ঠানিক অভিযোগ জানাবে তেহরান। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপি সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 30। এবং ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণপিটুনি প্রতিরোধ বিল পাস, মুসলিম সম্প্রদায়ের সন্তোষ প্রকাশ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই খোদা হাফেজ।